অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, আর এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে পাঠানো সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটে রোববার ৬ দিন ব্যাপী এক যৌথ মহড়া শুরু করেছে।
ঢাকা থেকেই আরো রিপোর্ট পাঠিয়েছেন মতিউর রহমান চৌধুরী।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ।
আর পরমাশিস ঘোষ রায় রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে।
ভারতীয় সেনাবাহিনীতে নজিরবিহীন ঘটনা, হিমালয়ের বিপদসংকুল এলাকায় টহলদারিতে যোগ দিলেন এক মহিলা অফিসার।
তবে রোজকার মতো প্রথমেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। যুক্তরাষ্ট্রের কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান আরও কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আকস্মিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটদের অনুরোধে আমরা অবৈধ অভিবাসীদের বহিষ্কার প্রক্রিয়া দুই সপ্তাহ পিছিয়ে দিচ্ছি এবং দেখছি ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে আশ্রয় প্রার্থনা ও দক্ষিণ সীমান্তের ত্রুটিগুলো দূর করবার ক্ষেত্রে অর্থপূর্ণ সমঝোতা হয় কিনা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ICE অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের এবং বহিষ্কারের একটি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছিল। তারই প্রেক্ষিতে শুক্রবার রাতে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি নিয়ে আলোচনার জন্য সময় চেয়ে অভিযান আরও দেরিতে করবার অনুরোধ জানিয়েছেন। ইরানের বিরুদ্ধে বিমান হামলা দেরিতে করবার সিদ্ধান্তের মতো প্রেসিডেন্টকে তিনি এ বিষয়টি সময় নেওয়ার অনুরোধ জানিয়েছেন। হরমুজ প্রণালীর কাছে ইরান কর্তৃক যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করবার জবাবে ইরানের বিরুদ্ধে সেনা অভিযান না করার প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ মুহূর্তের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের দুর্বলতা বলে ইরানকে ভুল না করবার বিষয়ে সাবধান করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইরান বা অন্য কেউ শত্রু ভাবাপন্ন হয়ে যুক্তরাষ্ট্রের বিচক্ষণতা এবং দূরদর্শিতাকে যেন দুর্বলতা না ভাবে। ইরান বিষয়ে জন বোল্টন বলেন, ইরানকে মধ্যপ্রাচ্যে শিকার করার লাইসেন্স কেউ দেয়নি, আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে বড় রকমের আর্থিক নিষেধাজ্ঞা জারি করবার প্রেসিডেন্ট ট্রাম্পের সোমবারের ঘোষণার পর জন বোল্টনের এই হুঁশিয়ারি আসল। বাংলাদেশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর্জিতে সায় দেয়নি উচ্চ আদালত। নায়িকো দুর্নীতির মামলায় খালেদার আইনজীবীরা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন। জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী ঢাকা থেকে।
নায়িকো দুর্নীতি মামলায় খালেদার আইনজীবীরা কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আদালত স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন। হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের বেঞ্চ শুনানির কার্যতালিকা থেকেই বাদ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, যে মামলা নিয়ে কথা হচ্ছে তা দুর্নীতি সংক্রান্ত, তাই বিরোধী পক্ষের যুক্তি এখানে অচল। তাছাড়া দুদক সম্পর্কিত কোনো মামলা শুনানির জন্য নির্দিষ্ট দুটি বেঞ্চ রয়েছে, তারা এই দুটো বেঞ্চে আরজি জানাননি। খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী আদালতকে বলেন, মামলাটি দুদকে দায়ের করা, কিন্তু যে প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে তা দুদক সংশ্লিষ্ট নয়, সে কারণে হাইকোর্টের এই বেঞ্চে শুনানিতে কোনো বাধা নেই। উভয় পক্ষে যুক্তি শোনার পর আদালত রিট আবেদনটি খারিজ করে দেন। গত ১৩ই মে আইন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে বলা হয়, খালেদার বিরুদ্ধে রুজু থাকা ১৭টি মামলার বিচার শুনানি কেরানীগঞ্জের কারাগারে অনুষ্ঠিত হবে। এতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণেই আদালত স্থানান্তর করা হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর আরেকটি রিপোর্ট, যাতে তিনি বলেছেন, নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ, আর এই বিদ্যুৎ আসবে ভারতের শিলিগুড়ি করিডোর হয়ে।
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ, আর এই বিদ্যুৎ আসবে ভারতের শিলিগুড়ি করিডোর হয়ে। এ নিয়ে দুদেশের মধ্যে শুক্রবার একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে সই করেছেন দুদেশের বিদ্যুৎ সচিব। নেপাল সরকার সেদেশে সম্ভাব্য ২০টি জলবিদ্যুৎ প্রকল্প চিহ্নিত করেছে। এই প্রকল্পগুলোতে বাংলাদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগের সম্ভাবনা আছে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। তবে বিনিয়োগের সুযোগ নিশ্চিত হওয়ার আগে ভারতীয় অবকাঠামো ব্যবহার করে বিদ্যুৎ আমদানি করা হবে। যদিও বাংলাদেশ ও নেপালের কর্মকর্তারা দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসেবে নিজস্ব স্থায়ী অবকাঠামো নির্মাণের সম্ভাবনা পরীক্ষা করার ব্যাপারে একমত হয়েছেন, স্মরণ করা যায় যে আন্তর্জাতিক বিদ্যুৎ বাণিজ্যের ক্ষেত্রে ভারত সম্প্রতি তাদের বিধিমালা পরিবর্তন করায় বিদ্যুৎ আমদানির এই সুযোগ সৃষ্টি হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
দুর্নীতি বিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পরও দুর্নীতি হ্রাসের দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। জহুরুল আলমের রিপোর্ট।
রোববার ঢাকায় টিআইবি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে এমন মন্তব্য করে বলা হয়েছে, বিভিন্ন সরকার ক্ষমতা গ্রহণের পর নিজেদের লোককে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদোন্নতি দিতে গিয়ে প্রায়শই জ্যেষ্ঠতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও মেধাকে অগ্রাহ্য করে থাকে। আবার কর্মকর্তারাও পদোন্নতির আশায় রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের দিকে ঝুঁকে পড়েন। এতে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ শুধু যোগ্যতা নয়, বরং ক্ষমতাসীনদের পছন্দ প্রাধান্য পাচ্ছে। প্রশাসনের রাজনীতিকীকরণ উদ্বেগজনকভাবে বৃদ্ধির ফলে পেশাগত উৎকর্ষে ঘাটতির ব্যাপক ঝুঁকির সৃষ্টি হচ্ছে বলেও গবেষণাপত্রে উল্লেখ করেছে টিআইবি। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটে রোববার ছয় দিনব্যাপী এক যৌথ মহড়া শুরু করেছে। জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী পরিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এক্সারসাইজ প্যাসিফিক অ্যাঞ্জেল ১৯-১ নামের ওই মহড়ায় গ্রুপ ক্যাপ্টেন আব্বাস আলীর নেতৃত্বে বাংলাদেশ বিমানবাহিনীর ২৫০ জন এবং মেজর ক্রিস্টোফার ফালমার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্যাসিফিক কমান্ডের ১০০ জন সদস্য ছাড়াও নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের ৬ জন চিকিৎসক অংশ নিচ্ছেন। এতে বলা হয়, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই মহড়ায় দ্রুততম সময়ের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের মতো বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে। মহড়া চলাকালে লালমনিরহাট শহরের আশপাশের এলাকার প্রায় ২০০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং ৫টি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় ভবন পুনর্নির্মাণ সহ স্যানিটারি সামগ্রী প্রদান করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর আক্রমণ ঘটেই চলেছে বলে যুক্তরাষ্ট্রের এক রিপোর্টে যে মন্তব্য করা হয়েছে, আজ তার তীব্র প্রতিবাদ করেছে ভারতের বিদেশ মন্ত্রক এবং শাসক দল বিজেপি। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের বার্ষিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত রিপোর্টে অভিযোগ করা হয় যে ২০১৮ সালেও ভারতের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত মুসলমানদের উপর হিন্দুত্ববাদী চরমপন্থী গোষ্ঠীগুলোর হিংসাত্মক আক্রমণ ঘটেছে। আক্রান্তরা কেউ গোমাংস বিক্রি করেছেন, কেউ বা মাংসের জন্য গোহত্যা করেছেন, এই গুজবের শিকার হন। শুক্রবার যুক্তরাষ্ট্রের এই রিপোর্ট বেরোয়, আর আজ রবিবার ভারতের বিদেশ মন্ত্রক এবং শাসক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানানো হয়। বলা হয়, ভারতের সংবিধানে দেশের সব ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে, এ বিষয়ে বিদেশি একটি রাষ্ট্রের এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। উল্লেখজনকভাবে ভারত যুক্তরাষ্ট্র থেকেই একজন গুরুত্বপূর্ণ সমর্থক পেয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের প্রধান তেনজিন দর্জি রবিবারই একটি প্রতিবাদ পত্রে লেখেন, ভারতে ধর্মীয় স্বাধীনতা যে বিপন্ন নয় তার প্রমাণ সেখানে তিব্বতী সংস্কৃতি ও ভাষা বিকশিত হয়ে উঠেছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতীয় সেনাবাহিনীতে একটি অভূতপূর্ব অসাধারণ ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী ক্যাপ্টেন কল্পনা কুণ্ডু ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশে ইন্দোচীন সীমান্তের দূরবর্তী অঞ্চলে সেনাবাহিনীকে চিকিৎসার ব্যবস্থা করবার দায়িত্ব গ্রহণ করেন। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট কলকাতা থেকে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অরুণাচলে হিমালয়ের বিপদসংকুল এলাকায় টহলদারিতে সেনা চিকিৎসা পরিষদ দেওয়া দেওয়ার দায়িত্ব নিলেন ক্যাপ্টেন কল্পনা কুণ্ডু। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের এই অংশটি অত্যন্ত বিপজ্জনক, এই সাহসিকতাই ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্য। ভারতীয় সেনায় মহিলাদের সংখ্যা অত্যন্ত কম, মাত্র ৩.৮০%। ২০১৭ সালের একটি হিসেব অনুযায়ী চিকিৎসা ক্ষেত্রের বাইরে ভারতীয় সেনায় রয়েছেন ১৫৪৮ জন মহিলা অফিসার, আর মেডিকেল রয়েছেন ৩৭৩০ জন। সেনাবাহিনীতে মহিলাদের অংশগ্রহণের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসে চলতি বছরের ২০১৯ সালের জানুয়ারিতে। সেনার পুলিশে মহিলাদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। গত বছরে বায়ুসেনায় এসেছেন তিন মহিলা ফাইটার পাইলট, এরা হলেন মোহনা সিং, অবনী চতুর্বেদী ও ভাবনা কান্ত। নৌসেনাতেও নিয়োগ করা হচ্ছে মহিলাদের বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেয়েছেন, তবে ওই চিঠির বিষয়বস্তু সম্পর্কে তেমন কিছু উল্লেখ করা হয়নি। ইথিওপিয়ার আমহারা স্টেটে এক সেনা অভ্যুত্থানের চেষ্টাকালে দেশটির সেনাপ্রধানকে শনিবার তার দেহরক্ষী গুলি করে হত্যা করেছে। তুরস্কের সর্ববৃহৎ শহর ইস্তাম্বুলে রবিবার অনুষ্ঠিত হচ্ছে পুনর্নির্বাচন। প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের 25 বছরের প্রভাবের পর গত নির্বাচনে বিরোধী দলের বিজয়ের পর নানাভাবে নানা অভিযোগে ওই নির্বাচন বাতিল হয়। এই ছিল বিশ্ব সংবাদে আজ আমার হাতের খবরগুলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। বিশ্ব সংবাদে যে বিষয়টি আপনারা শুনেছেন ইতিমধ্যেই অবৈধ অভিবাসী সম্পর্কিত, তারই সূত্র ধরে আমাদের এখন পটভূমি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো দেশ থেকে অবৈধ অভিবাসী যাদের নির্বাসনের নির্দেশ দেওয়া হয়েছে তাদের আটক করে নিজ দেশে ফেরত পাঠাতে অভিবাসন ও শুল্ক প্রবর্তন সংস্থা, যারা আইস বা আইসিই নামে বেশি পরিচিত, তাদেরকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশি অভিবাসীদের বর্তমান অবস্থা নিয়ে এখন শুনুন সঞ্জনা ফিরোজের রিপোর্ট।
সম্প্রতি ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠান অ্যাডভান্সিং জাস্টিস তাদের একটি রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বেশ কিছু পরিসংখ্যান রয়েছে। এর মধ্যে 2018 সালের পরিসংখ্যানে দেখা যাচ্ছে 257 জন বাংলাদেশি আইসের কাছে আটক রয়েছেন এবং আরও 147 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বর্তমান চিত্রটি জানতে কথা বলেছি অভিবাসন আইনজীবী জুবাইদা ইকবালের সঙ্গে।
আমার মেইন ইমিগ্রেশনের কাজটা ডিটেনশনেই, আইস আজকাল আমরা এমনও দেখছি যে আইডেন্টিটি ডকুমেন্ট থাকবার পরেও অ্যালিগেশন থাকে যেগুলো হয়তো ঠিক কি না তারা ভেরিফাই করবার মতন তাদের কাছে যথেষ্ট টুলস আছে, তাদের যথেষ্ট রিসোর্সেস আছে, কিন্তু অনেক সময় তারা ভেরিফিকেশন না করেই ওভাবেই অনেকদিন আটকে রাখার মতন অবস্থা আমি এখন দেখি।
একজন মানুষের যখন বৈধ কাগজ থাকে সেক্ষেত্রে আইস কিভাবে পারে তাদের আটক করতে?
এক্ষেত্রে আসলে পুরো ইমিগ্রেশন সিস্টেমটা এখন একটা রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে আন্ডার দিস নিউ অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে কোনো নির্দেশনাই আমি দেখছি যে ক্লিয়ার না। যেহেতু নির্দেশনাটাই ক্লিয়ার ভাবে আসছে না, সেহেতু আইস অফিসিয়ালরাও অনেক সময় ভুল ধারণা নিয়ে অনেককে আটক করে ফেলছে। আপনার হয়তো মনে থাকবে গত রিসেন্ট 2 ইয়ার্স এর ভিতরে একটা ট্রাভেল ব্যান হয়েছিল মুসলমানদের জন্য। এই মুসলিম ট্রাভেল ব্যানটা এতটাই ভেগ ছিল যে অনেক গ্রিন কার্ড হোল্ডার না শুধু সিটিজেন যারা, তাদেরকেও ট্রাভেল করে ফেরত আসার পর এয়ারপোর্টে আটকে ফেলা হয়। 2 দিন তারা আটকে থাকে অনলি বিকজ ভেগ ডিরেকশন উইদাউট প্রপার ইনস্ট্রাকশন, আইস ওয়াজ জাস্ট টোল্ড টু ডু সামথিং দ্যাট হ্যাজ নো লিগাল বেসিস। পরে যখন সবাই প্রোটেস্ট করে ইনক্লুডিং আমেরিকান সিটিজেন, তখন সমস্ত ভেরিফিকেশন করে আইস টু ক্লিয়ারার ইনস্ট্রাকশনের মাধ্যমে সবাইকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে এই ট্রাভেল ব্যানটা আরো ন্যারো ডাউন করে আরো ক্লিয়ার ইনস্ট্রাকশনের মাধ্যমে এগুলোকে তখন আনানো হয় আইনের মাধ্যমে। এই ধরনের কিছু ব্যাপার এখনো চলছে, কেউ আইস অফিসাররা ক্লিয়ার না, তারা লয়ার না, তাদের কোনো লিগাল ব্যাকগ্রাউন্ড নেই, লিগাল এডুকেশন নেই, তারা জাস্ট একজন অফিসার যেভাবে সরকারি চাকুরি মানুষ পায়। তাদের যদি ইনস্ট্রাকশন ঠিক না দেওয়া হয় তারা অনেকেই জানতে পারে না যে কোন ধরনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে তাকে আমরা আটকাতে পারি আর কোন ধরনের থাকলে পারি না। যদি তাদেরকে ক্লিয়ারলি বলে না দেওয়া হয় যে আপনি মরাল অ্যাটিটিউড অথবা ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো ইমিগ্রেশনের জন্য খুবই বিপজ্জনক, সেই ধরনের ছাড়া বাকি কোনো কিছুই ইমিগ্রেশনের জন্য আটকায় না, তোমরা তাদেরকে আটকাতে পারো না।
তার মানে অভিবাসন প্রক্রিয়া যেটি রয়েছে বর্তমানে সেটি রিফর্ম না করা পর্যন্ত এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন যারা অভিবাসী রয়েছেন এই দেশে?
হ্যাঁ, এই জন্যই আমি সাজেস্ট করি বেশিরভাগ গ্রিন কার্ড হোল্ডার যাদের কোন ধরনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তারা যেন সিটিজেনশিপের জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফাইল করে ফেলেন, না হলে এ ধরনের হয়রানি তাদের হতেই পারে।
আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে কি ধরনের ক্রিমিনাল রেকর্ডস?
যেমন আমি একটু আগেই বললাম, মরাল টার্পিটিউড, নৈতিক অবক্ষয়মূলক কোনো যদি ক্রাইম থাকে অথবা ডোমেস্টিক ভায়োলেন্স, এই দুটোর আন্ডারে ইমিগ্রেশনে আপনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন একটু প্রবলেম হবেই। মোস্ট অফ দ্য টাইম এগুলো খুব সিরিয়াসলি নেওয়া হয়, বাট 3-5 বছর হয়ে গেলে এগুলোকে পাশে সরিয়ে আপনার অ্যাপ্লিকেশন তারা আবার ভালো করে রিভিউ করতে পারে। বাট এগুলো যখন নতুন 3-5 বছরের ভেতরে এই ক্রাইমগুলো হয়ে থাকে তখন অবশ্যই ইমিগ্রেশন তাদেরকে ডিটার করার চেষ্টা করে, তাদেরকে সিটিজেনশিপ না দেবার চেষ্টা করে।
মানবাধিকার সংস্থা দেশি রাইজ অ্যান্ড আপের ডাইরেক্টর অর্গানাইজিং কাজী ফৌজিয়ার কাছে জানতে চেয়েছিলাম আনুমানিক কতজন বাংলাদেশি আইসের কাছে আটক রয়েছেন। জানতে চেয়েছি তারা কিভাবে আটক হলেন, এই ধরনের ঘটনাগুলো এড়াতে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আমাদের অর্গানাইজেশন সাউথ এশিয়ান মানবাধিকার নিয়ে কাজ করে, ইমিগ্রেন্ট রাইটস নিয়ে কাজ করে, আর আমরা হলাম নিউ ইয়র্ক ভিত্তিক। অনেক বাংলাদেশি সারা দেশের বিভিন্ন জায়গায় ডিটেনশনে আছেন। যখন 2016 লোকেরা অনশন করেছিল, সেই অনশনের সময় দেখা গেছে অলমোস্ট 1200 বাংলাদেশি বিভিন্ন ডিটেনশনে স্ট্রাইকে জয়েন করেছিল। আমি প্রতিদিনই প্রায় বিভিন্ন ডিটেনশন থেকে কল পাই অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে রিকোয়েস্ট পাই, অমুক জায়গায় আছে অথবা ডিটেনশনে আছে অথবা বর্ডার ক্রস করে ঢুকতেছে, কোনো সাহায্য করা যাবে কিনা, উকিল আছে কিনা, এই মুহূর্তে প্রবণ লয়ারদের অবস্থা ভালো না, আমরা তাদেরকে ঠিক মতন করে সার্ভ করতে পারি না। গতকালও একজন মহিলা আমাকে বাংলাদেশ থেকে জানিয়েছে যে তার হাজবেন্ড 1 বছর থেকে এখানে আটক, কিছু করতে পারবো কিনা। বলতে গেলে প্রতিদিনই মানুষ ডেপুট হচ্ছে, আইস কিছুদিন পর পরই বাংলাদেশে ফ্লাইট পাঠাচ্ছে, তাদের নিজস্ব ফ্লাইট দিয়ে লোকজনকে নামিয়ে দিয়ে আসছে। যেসব কাগজপত্রবিহীন মানুষ যারা বর্ডার দিয়ে ক্রস করে ঢুকে এবং নিজেদেরকে সারেন্ডার করে, অ্যাসাইলামের জন্য আপিল করে তারা।
আপনি যে সংগঠনটির জন্য কাজ করে থাকেন, আপনারা আপনাদের জায়গা থেকে কিভাবে এই মানুষগুলোকে বর্ডার পার করে অবৈধভাবে আসতে চাচ্ছেন, তাদেরকে নিষেধ করার জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন?
আমরা সবসময় বিভিন্ন এই যে এখানকার যত নিউ ইয়র্কে যত এথনিক টকশো গুলো আছে, পত্রিকাতে লেখালেখি করি, ফেসবুকে লাইক করি, বাংলাদেশের মানুষের কাছে যাতে খবরটা যায় বাংলাদেশের পত্রিকাগুলোতে লিখি, আমরা সবসময় জানানোর চেষ্টা করি। এই অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারে আছে, মানুষকে নিষেধ করি আসার জন্য, কিন্তু মানুষজন শোনে না। আমাদের গত বছর একটা তথ্য পেয়েছিলাম, মেক্সিকো দিয়ে যখন আসে প্রতিটা এন্ট্রি 1000-এর উপরে লোক অপেক্ষা করতেছে, মানে 1000-এর উপর বাংলাদেশি নাকি প্রতিটা এন্ট্রিতে অপেক্ষা করতেছে, এবং কয়েক হাজার লোক নাকি অপেক্ষা করতেছে আমেরিকাতে ঢোকার জন্য, যখন এই অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারে আসছিল আমরা না করেছিলাম তখন তথ্য। আর এখন লোকজন আরো বেশি ফ্লোট আরো বেড়ে গেছে, কারণ ওরা মনে করতেছে যে রিস্ক হোক আর যাই হোক, তারপরেও যদি ঢুকতে পারি আমাদের জীবন একদম ধন্য হয়ে যাবে, আমরা অনেক টাকা পয়সা ইনকাম করব। কিন্তু সত্যিটা হলো যখন তারা ইভেন ঢুকে, যখন ইভেন তারা কাজকর্ম পায়, তখন তারা হাজার হাজার টাকা লয়ারকে দেয় এবং একসময় কেসটা ফেলিওর হয়ে তারা চলে যায়। অ্যাসাইলামের পার্সেন্টেজ বাংলাদেশের জন্য যে পরিমাণ বরাদ্দ করা আছে, সেই মনে করেন 1000 লোক যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে, 0.3% বাংলাদেশের কোটা অ্যাসাইলামের জন্য। আমার মেম্বার আছে প্রায় 100-এর উপরে, আপ্রাণ চেষ্টা করি ওদেরকে ট্রেন করতে যাতে ওরা বাংলাদেশে খবরগুলো দেয়, আত্মীয় স্বজনদেরকে দেয়, কম করে হলে যেন প্রতিটা ছেলে 10টা ছেলের আশা বন্ধ করে ফ্যামিলিকে বুঝায়।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এই বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে 2020 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান প্রধান এই দু দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রার্থিতা প্রসঙ্গ শুনবেন আশা করি, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন। আর এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা শরণার্থী এবং অভিবাসন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ক্যারল ও'কনেল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়ায় 8 বছরের অধিক সময় ধরে রক্তাক্ত সংঘাতের পর সেখানকার জনগণের মানবিক চাহিদা অতি ভয়ানক এবং যা অব্যাহত রয়েছে। ক্যারল ওকনেল:
When we look at Syria, it's really a catastrophic crisis. 8 years into the crisis, we still have displaced persons inside Syria who every day are still looking for their basic needs for their families, for food, for shelter, for water, for healthcare. They're trying to find safety and protection.
সিরিয়ায় আমরা দেখতে পাই সত্যিকার এক বিপর্যয়কারী সংকট। 8 বছরের এই সংকটের পরেও সিরিয়ার অভ্যন্তরের জনগণ বাস্তুচ্যুত জীবন কাটাচ্ছেন, যারা তাদের পরিবার পরিজনদের মৌলিক চাহিদা যেমন আহার, বাসস্থান, পানীয় জল ও স্বাস্থ্য পরিচর্যার সন্ধান করে বেড়াচ্ছেন। তারা পরিবারের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন। ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওকনেল বলেন, যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত সেখানকার 7,20,000 জনগণের প্রতি সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি অব্যাহত রাখবে। সেখানকার যে 50,60,000 শরণার্থী বলতে গেলে অনেক ক্ষেত্রেই সব কিছু ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন, তাদের প্রতিও সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। সিরিয়ার সংকটে আজ অবধি যুক্তরাষ্ট্রই একক সর্ববৃহৎ সাহায্য প্রদানকারী দেশ, যারা সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশটির অভ্যন্তরে সংঘাত পীড়িত জনগণ এবং পুরো এই অঞ্চলের জন্য মানবিক সহায়তা বাবদ $9.5 বিলিয়ন সহায়তা প্রদান করেছে। আন্তর্জাতিক এবং বেসরকারি অংশীদারদের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের অর্থায়ন, জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা, আশ্রয়, বিশুদ্ধ পানীয়, চিকিৎসা সেবা, উন্নত পয়ঃনিষ্কাশন এবং মানবাধিকার রক্ষায় সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র সমগ্র সিরিয়া জুড়ে এসব জরুরি পরিষেবা দেবার লক্ষ্যে আন্তর্জাতিক সংস্থাগুলিকে মানবিক সহায়তা প্রদান করেছে, যাতে অন্তর্ভুক্ত হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় সিরিয়ার বাস্তুচ্যুত জনগণের জন্য তাঁবু নির্মাণ এবং যুক্তরাষ্ট্রের অর্থায়নে লেবানন, জর্ডান, তুরস্ক ও মিশর, যারা সিরীয় শরণার্থীদের উদার হস্তে বরণ করেছেন, তাদের সেসব শরণার্থী প্রকল্পে সহায়তা প্রদান সম্ভব হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী প্রতিবাদকারীদের উপর চরম আঘাত হানলে 2011 সালে সিরীয় সংকটের সূত্রপাত ঘটে, যাকে আমাদের জীবদ্দশায় সবচাইতে মর্মান্তিক এবং ভয়াবহ মানবিক সংকট বলে চিহ্নিত করা হয়েছে। সিরিয়ার অভ্যন্তরে এবং সমগ্র এলাকা জুড়ে জনগণের দুর্দশা লাঘবে আন্তর্জাতিক সমাজের প্রয়াসে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেয়া অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আজকের বিজ্ঞান প্রসঙ্গ এবার শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে প্রতিদিন সকালে পোশাক পরা, এমনকি পোশাকের বোতাম লাগানো যথেষ্ট কষ্টকর এবং হতাশাব্যঞ্জক হতেও পারে। টিনা ট্রিনের প্রতিবেদনের বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
আমাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা প্রতিদিন যেসব জামা কাপড় পরছেন সেদিকে কিন্তু খুব একটা নজর দেন না, অথবা সময় করে উঠতে পারেন না। কিন্তু একটা বিষয় সত্যি যে বয়স্ক মানুষ অথবা যারা শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী, তাদের কাছে কিন্তু একটা শার্টের বোতাম লাগানোটাও অনেক সময় বেশ সমস্যাজনক হয়ে ওঠে। ফ্যাশন ডিজাইনে পাঠরত ছাত্রছাত্রীরা নতুন কম্পিউটার অ্যাপের সাহায্যে জামা কাপড়ের নকশা এমনভাবে তৈরি করার চেষ্টা করছে যাতে করে এগুলির ব্যবহার আরও অনেক সহজ হয়ে ওঠে। সাম্প্রতিককালে ওপেন স্টাইল ল্যাব নামক একটি অলাভজনক সংস্থা 3D প্রিন্টিং অথবা ত্রিমাত্রিক প্রিন্টিং এবং স্মার্ট ফেব্রিকের সাহায্যে জামা কাপড় তৈরির ক্ষেত্রে কিন্তু এক যুগান্তকারী পরিবর্তন এনে দিচ্ছে। এ বিষয়ে ওপেন স্টাইল ল্যাব থেকে কাইরান ও ব্রায়ান কার্ন বলেন,
How difficult a snap can be to fasten. Watch a child try to do it. It's the most frustrating thing.
আমি মনে করি যে মানুষ একদম চিন্তা করে না যে কতখানি অসুবিধা হয় যদি একটি জামায় বোতাম লাগানোর ব্যবস্থাটা ঠিকমতোভাবে না করা হয়। অনেক সময় দেখবেন যে একটি বাচ্চা প্রাণপণে নিজের জামার বোতাম লাগানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু পারছে না। একটি জামা পরে তার বোতামগুলি লাগাতে যদি এত কষ্ট করতে হয় তাহলে সেটা কিন্তু খুবই হতাশাজনক। কাইরান ও ব্রায়ান কার্ন হলেন গিয়ে সেরিব্রাল প্যালসি রোগের শিকার এবং তাকে কিন্তু প্রত্যেক দিন জামা কাপড় পরতে যথেষ্ট কষ্ট করতে হয়। নিউ ইয়র্ক শহরের একটি নতুন স্কুলে সম্প্রতি আয়োজন করা হয়েছিল একটি প্রদর্শনীর, যেখানে এই সব সমস্যা মোকাবেলায় কিছু উল্লেখযোগ্য সমাধান দেখানো হয়েছে। স্থানীয় একটি রিহ্যাবিলিটেশন সেন্টার অর্থাৎ পুনর্বাসন কেন্দ্র এবং ওপেন স্টাইল ল্যাব, এই দুয়ের যৌথ উদ্যোগে একটি পরিকল্পনা নেওয়া হয় এবং এই পরিকল্পনায় ফ্যাশন ডিজাইনের ছাত্রছাত্রীরা আর্থারাইটিসে আক্রান্ত মানুষ অথবা পায়ের নিচের অংশটি পক্ষাঘাতে আক্রান্ত হয়ে গেছে এমন মানুষদের জন্য এক ধরনের বিশেষ পোশাক তৈরি করছে, অর্থাৎ এক ধরনের বিশেষ প্যান্ট তৈরি করছে। পার্সন স্কুল অফ ডিজাইনের তরফ থেকে অধ্যাপক গ্রেস জুন বলেন,
So if you're sitting down, these two conductive pants, like patches, will stick together, which means you're centering.
তিনি বলেন, এই প্যান্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন যখন হুইলচেয়ারে বসবেন তখন প্যান্টের দুটি পায়ের অংশ একদম লেগে থাকবে এবং যার ফলে সেন্সর এবং সার্কিট একত্রে কাজ করবে এবং একটা সংকেত পাঠাতে সক্ষম হবে। কাপড়ের মধ্যে এই যে সেন্সর লাগানো থাকার বিষয়, সেটি কিন্তু রোগীর গতিবিধি সম্বন্ধেও একটা সংকেত পাঠাবে। স্নাতক স্তরে উত্তীর্ণ হয়েছে এই স্কুলের ছাত্র বয়লার এম গ্যালিন। তার ক্লায়েন্ট রবার্টের জন্য চুম্বকের সাহায্যে লাগানো থাকবে এমন একটি পোশাক তিনি তৈরি করেছেন।
The magnets were embedded in a 3D printed encasing so that they don't stick to his wheelchair but they stick to each other.
এই চুম্বকগুলি একটি ত্রিমাত্রিক থ্রিডি প্রিন্টিং এর সাহায্যে তৈরি একটি বাক্সের মধ্যে থাকবে এবং সেগুলি হুইলচেয়ারে লেগে যাবে না, যদিও এগুলি কিন্তু একে অপরের সাথে লেগে থাকতে সক্ষম। এছাড়াও কথাবার্তা চালিয়ে যাওয়ার জন্য আরও একটি পদ্ধতি রয়েছে। জামার হাতগুলির মধ্যে একটি সুতোর মতো জিনিস লাগানো থাকবে এবং এর ফলে যখন দুটি হাতা পরস্পরের সঙ্গে সংযোগ করবে তখন এক ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাবে। এই পোশাকটি এই প্রতিবন্ধী মানুষটির প্রয়োজনগুলির কথা মাথায় রেখে কিন্তু বিশেষভাবে তৈরি করা হবে। কাইরান ও ব্রায়ান কার্ন আরও বলেন,
Let's say there's a 3D printer in a shop. Maybe they could measure the strength in your hand.
যেমন ধরুন আপনার দোকানে একটি 3D প্রিন্টার রয়েছে এবং এই প্রিন্টারটি কিন্তু আপনার হাতের মাপ কত সেটা হিসেব করে নিয়ে আপনার উপযোগী একটি পোশাকের নকশা এমনভাবে তৈরি করে দেবে যাতে করে পোশাকটি নিয়ে আপনাকে আর কোনো অসুবিধে পড়তে না হয়।
এবার যুব সংবাদ আজকের। মাত্র 9 বছর বয়সে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্লাস শুরু করে বিস্ময়ের জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের এক বালক। বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর গল্প শোনাচ্ছেন আমাদের ক্যালিফোর্নিয়া সংবাদদাতা ডক্টর আবু নাসির রাজীব।
বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক কাইরান কাজী, বয়স মাত্র 10 বছর। তার বয়সী বাচ্চারা যখন ক্লাস 4 লেখাপড়া শেষ করছে, কাইরান তখন গত 1 বছর ধরে ক্যালিফোর্নিয়ার লস পাসিতোস কলেজে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাস করছে। পড়ছে গণিত, রসায়ন, কম্পিউটার সায়েন্স, পরিসংখ্যান আর মনোবিজ্ঞানের মতো কঠিন সব বিষয়। 2021 সালের আগেই জুনিয়র কলেজ পর্যায়ে পড়াশোনা শেষ করে বিশ্ববিখ্যাত MIT মাস্টার্স আর যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে PhD করতে চায় কাইরান।
MIT for 2 reasons. So one, they're really renowned in science and the computer science and math world. So if I get a degree from there in like computer science, it will be worth more than at another school. And they're one of the few universities that have experience with kids my age.
বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক একটি কোর্স শেষ করতে 18 থেকে 20 বছর বয়সী নিয়মিত শিক্ষার্থীদের যেখানে কমপক্ষে 4 মাস সময় লাগে, কাইরান তা শেষ করে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। কাইরানের সাথে একই কলেজে পড়াশোনা করছেন তার একজন নিকট আত্মীয় লুপা চৌধুরী।
সো কাইরান, অফকোর্স, লাইক হি ইজ এ জিনিয়াস, ওর এত বেশি পড়তে হয় না। আমরা দুজনেই একসাথে হোমওয়ার্ক করি, তারপর দেখা যায় কাইরান ও লাইক আই এম ডান বলে উঠে মার্শাল আর্টস করবে, এইটা করবে, ওইটা করবে। সো তারপর ওর সাথে আমি মাঝে মাঝে লাইক আমার কাজ আছে, কাজ থাকায় সবসময় যাওয়া হয় না, বা মাঝে মাঝে আমি ওকে ড্রপ করে দেই, তো ইউনিভার্সিটির স্টুডেন্টরা ওকে আমার সাথে দেখে, সো ওর জন্যই আজকে লাইক আমি বলবো আমিও সেলিব্রিটি।
কাইরান যে অন্য বাচ্চাদের থেকে আলাদা তা অনেক ছোটবেলাতেই তার বাবা মা বুঝতে পারেন। তার কথাবার্তা আর আচরণ দেখে 2 বছর বয়সেই ডাক্তাররা বলে দিয়েছিল কাইরান অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী। এ ধরনের বাচ্চাদের বলা হয়ে থাকে প্রোফাউন্ডলি গিফটেড চাইল্ড। 3 বছর বয়সেই বিশ্ব রাজনীতি থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কাইরানের কথাবার্তা সবাইকে অবাক করত। পরীক্ষা করে দেখা যায় তার আইকিউ স্কোর 99.99% বেশি। তার বাবা মুস্তাহিদ কাজী বলছিলেন কেবল আইকিউ নয়, কাইরানের ইমোশনাল ইন্টেলিজেন্সও অন্যদের থেকে অনেক বেশি।
কাইরান যখন 2 বছর তখন ডাক্তার আমাদেরকে বলল যে ওর আইকিউ খুব খুব বেশি, কিন্তু মোর ইম্পর্টেন্টলি ওর ইমোশনাল ইন্টেলিজেন্স অলসো ভেরি হাই। সো ইমোশনাল ইন্টেলিজেন্স বেসিক্যালি পয়েন্টস টু যে কাইরানের পরিস্থিতি বুঝে মানুষের মেজাজ বুঝে কেমনে করে act korte hoy in that situation, that he had very good awareness, so that also very high at a very young age.
Bishwabidyalay porjayer class nilo Kairan tar boyoshi bachchader sathe mishtei beshi pochondo kore. Ma Julia Chaudhury janalen onno ar 10 ta bachchader moto duronto ponateo Kairaner komti nei.
আসলে কাইরানের ওর বয়সের বাচ্চাদের সাথে মিশতে কোনো অসুবিধা হয় না, কারণ কাইরান ওনার অনেক ছোট থাকতেই আমরা ওর অনেক ফোকাস দিছি ওর যেন সোশ্যাল স্কিলটা ভালো হয়। তার ফলে ওর আজকে ও শুধু কলেজে যায় না, ও ক্লাস ফোরে যায়। সো ও 9-10 বছরের বাচ্চাদের সাথেই সারা দিনই কাটায়।
কাইরানও বলছিল ভিডিও গেমস আর বন্ধুদের সাথে বাস্কেটবল খেলাতেই তার বেশি আনন্দ। কারাতে শেখা আর পিয়ানো বাজানো সে খুব পছন্দ করে।
This is my game room and I have all friends, so we play at school and sometimes when I have free time I play video games here and I also play basketball with them.
I started martial arts when I was 3.5 because my parents thought I had too much energy and it would be an outlet. Apparently it didn't work.
অন্য যে কোনো বিষয় থেকে কাইরানের সবচেয়ে বেশি আগ্রহ কম্পিউটার প্রোগ্রামিংয়ে। 7 বছর বয়স থেকে সে কম্পিউটার কোডিং স্কুলে যায়। এই বয়সেই অনেকগুলো কম্পিউটার কোডিং ল্যাঙ্গুয়েজ রপ্ত করেছে সে।
I started coding when I was 7. I was the youngest one at the coding school I go to, which is Young Wonks in Pleasanton. They've been amazing. And the majority of students there are high schoolers. I know Java, JavaScript, CSS, HTML, PHP, TensorFlow, C Sharp, C++, C. I can name a lot. Unity, Scratch. There's a lot.
ছোটবেলা থেকেই ব্যতিক্রমী কাইরানের বেড়ে ওঠার ক্ষেত্রে তার বাবা মার ছিল বিশেষ নজর।
সো কাইরানের জন্মের পরে আমাদের খুব ইচ্ছা যে ও পড়াশোনার প্রতি বেশ আগ্রহ থাকবে। তো আমরা রিসার্চ করে দেখলাম যে ছেলে বাচ্চাদের প্রতি বাবারা যখন পড়াশোনার আগ্রহ দেখায়, ঘুমানোর আগে পড়ায়, এটাতে ছেলেদেরও লট অফ ইন্টারেস্ট ফর দেম টু রিড। সো আমরা মেড শিওর যে কাইরান ঘুমানোর আগে প্রত্যেক রাত্রে আমি ওর সাথে পড়ে ঘুম পাড়াই। সো আমার মনে হয় ওদিক থেকেও কাইরানের ইন্টারেস্ট এখন ও বেশ মানে পড়াশোনার প্রতি বই পড়ার প্রতি বেশ ইন্টারেস্ট।
কাইরানের মাকে জিজ্ঞেস করেছিলাম ভবিষ্যতে কি পেশায় তিনি ছেলেকে দেখতে চান।
কাইরানের ডাক্তার আমাদেরকে অলরেডি বলে দিছে যে কোনো আশা রাখতে না যে এই বাচ্চাটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হবে। খুবই সম্ভাবনা যে কাইরান 14-15-16 বছরে চাকরি শুরু করে দিবে। সো আমরাই শুধু চাই যে কাইরান খুবই প্রোডাক্টিভ একটা মানুষ হয় এবং খুবই ইউনিক একটা প্রফেশনাল চুজ করে, সেটাই আমরা চাই।
কাইরান নিজেও গতানুগতিক পেশার বাইরে নতুন কিছু করতে চায়, হতে চায় একজন উদ্ভাবক। এ মাসেই সে সিলিকন ভ্যালির অন্যতম প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেলে রিসার্চ কোলাবোরেটর হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ শুরু করেছে।
I think artificial intelligence can replace a lot of hazardous jobs where human error can be made. My mentor is a famous scientist,
And we're going to be working on the next generation of Stephen Hawking's adaptive communication technology.
যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা কায়রানের তার বাবা মায়ের জন্মভূমি বাংলাদেশের প্রতি রয়েছে গভীর মমতা। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশাও তাকে ভাবায়।
Well, my parents always made sure I knew about my Bengali heritage and my obligations. And my Nana was a freedom fighter in the independence war. And my Dada was a geophysicist. And they're my inspirations to be a good person and to contribute to society. And recently I've been following the Rohingya refugee crisis and I feel really bad because of all the trauma they've suffered. And I'm really happy that Bangladesh opened the borders because it's a really good thing to do.
পড়াশোনা শেষে কায়রান কাজী আগামীতে আরো অনেক ভালো কিছু করবে এমন প্রত্যাশা সবার। আবু নাসর রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।
শ্রোতাদের দাবির প্রেক্ষিতেই আমরা আবার শুরু করেছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান। একটুখানি ভিন্নতর আঙ্গিকে একটুখানি নাম বদলিয়ে পোটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের দর্শক শ্রোতাদেরকে শোনাতে একটুখানি নাম বদলিয়ে আবার শুরু করেছি পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। যুক্তরাষ্ট্রের আদিবাসী ক্রিওল বা ক্যারিবীয় অঞ্চলের ইউরোপীয় ও কৃষ্ণাঙ্গদের মিশ্র জাতিগোষ্ঠীর পরিচিতি নির্ণায়ক কিংবদন্তি ব্যক্তিত্ব, দারুণ জনপ্রিয় রন্ধনশিল্পী এবং একই সঙ্গে ইতিহাস খ্যাত নাগরিক অধিকার নেত্রী, নিউ অরলিন্সের ডুকি চেজের রেস্তোরাঁ মালিক, কুইন অফ ক্রিওল কুজিন খ্যাত লিয়া চেজ প্রয়াত হয়েছেন জুনের এক তারিখে 96 বছর বয়সে। বাবা মায়ের 14 সন্তানের অন্যতম চেজ জন্মেছিলেন নিউ অরলিন্সে জানুয়ারির 6 তারিখে 1923 সালে। হাই স্কুল পাশ করবার পর চেজ অ্যামেচার বক্সার প্রতিযোগিতার আয়োজক হিসেবে কাজ করেন, রেস হর্স বোর্ডে বুকি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তারপর ফ্রেঞ্চ কোয়ার্টার রেস্তোরাঁয় চাকরি করেন এবং ওই ওখান থেকেই খাদ্য এবং রন্ধন শিল্প বিষয়ে তাঁর আগ্রহ সৃষ্টি হয়। 23 বছর বয়সে স্থানীয় সঙ্গীতশিল্পী এডগার ডুকি চেজের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁর শ্বশুরের একটা লটারি বিক্রির স্টল ছিল যেখানে তাঁর শ্বশুর নিজ স্ত্রীর হাতে তৈরি স্যান্ডউইচ বিক্রি করতেন। পরবর্তীতে শ্বশুরের ওই স্যান্ডউইচ বিক্রির স্টলটিকেই মোটামুটি একটা রেস্তোরাঁ হিসেবে গড়ে তোলেন পুত্রবধূ লিয়া চেজ। 60-এর দশক অবধি নিউ অরলিন্সে নাগরিক অধিকার আন্দোলন কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ওই সময়টাতেও অধিকার আন্দোলন অন্তর্গত মিশ্র বর্ণের লোকজন ওই ডুকি চেজেস রেস্তোরাঁতে মাঝে মধ্যে জড়ো হয়ে নিজেদের কর্মকৌশল নিয়ে আলোচনা করতেন, কর্মসূচি নির্ধারণ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গৃহীত হতো ওখানেই। একটা সময় এলো যখন কিনা ওই ডুকি চেজেস রেস্তোরাঁ এলাকার নাগরিক অধিকার আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে গড়ে ওঠে। থাগুড মার্শাল এবং ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের মতো নাগরিক আন্দোলন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও একসময় লিয়া চেজের রেস্তোরাঁয় আতিথ্যে আপ্যায়িত হয়েছেন। অসংখ্য টিভি শোতে, সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন লিয়া চেজ, অসংখ্য জাতীয় পর্যায়ের পুরস্কার সম্মাননায় ভূষিত হয়েছেন। একাধারে রন্ধনশিল্পী এবং নাগরিক আন্দোলনের মহীয়সী নারী। রন্ধন শিল্প নিয়ে বিস্তর বইও রয়েছে তাঁর লেখা। আমরা তার আত্মার মঙ্গল কামনা করছি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যুক্তরাষ্ট্রের পরিবহন ব্যবস্থায় যুক্ত হল এবার উবার হেলিকপ্টার। এই নতুন পরিবহন ব্যবস্থার নাম উবার হেলিকপ্টার। চালু হল নিউ ইয়র্ক সিটিতে। নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের অদূরে ম্যানহ্যাটনের এক হেলিপোর্ট থেকে এ সার্ভিসের পরীক্ষামূলক উড়ান চালানো হয়। উড়ান গিয়ে নামে জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গড়ে জনপ্রতি ভাড়া গুনতে হবে $200 থেকে $225 মধ্যে। অতএব কারো যদি ব্যক্তিগত হেলিকপ্টার থেকে থাকে তো ওই উবার বহরে যোগ দেওয়া যেতে পারে তার জন্যে। তবে সাধু সাবধান, ওদিকে রাজধানী ওয়াশিংটন ডিসির বাসিন্দারা আবার হেলিকপ্টারের শব্দে তাঁদের জীবনযাপন স্বাচ্ছন্দ্যে বিঘ্ন ঘটছে বলে অনেকদিন যাবতই আপত্তি জানিয়ে আসছিলেন, কিন্তু একদিন পর্যন্ত সংশ্লিষ্ট মহল এতে তেমন একটা নড়চড় করেননি। কিন্তু এখন ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়া এবং ম্যারিল্যান্ডের আইনসভার বিধায়কেরা মিলে বিষয়টি পর্যালোচনা করে দেখার জন্য সরকারের দায়বদ্ধতা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে। হেলিকপ্টারের শব্দ দূষণ নিয়ে মূল্যায়ন রিপোর্ট তৈরির কাজ শুরু হবেই আসছে হেমন্ত থেকেই, বলেছেন সরকারের দায়বদ্ধতা দপ্তর। কয়েক দশক যাবৎ লক্ষ লক্ষ লোক হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোক প্রতিরোধক বিবেচনায় দৈনিক অ্যাসপিরিন সেবন করে এসেছেন, কিন্তু ইদানিং এই মার্চেই আমেরিকান কলেজ অব কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে বলে প্রকাশ যে স্বাস্থ্যবান বয়সপ্রাপ্ত মানুষজন গড়পড়তায় যারা হার্ট অ্যাটাক ঝুঁকির আওতার মধ্যে পড়তে পারেন বলে বিবেচিত তাদের নিত্যদিন এই বড়ি খেয়ে সার্বিকভাবে বাড়তি কোনো ফায়দা হাসিল হবে না। কারণ এখন এই অ্যাসপিরিন বা অ্যাসিটিল সেলিসিলিক অ্যাসিড নিম্নমাত্রার স্বাস্থ্য পরিচর্যার মধ্যে পরিগণিত হচ্ছে। পরীক্ষা এবং ওষুধ সেবন পন্থা বিশ্লেষণ বাতলিয়ে দিচ্ছে চিকিৎসা পরিচর্যায় এখন আর এ থেকে ফায়দা লাভের কোনো নিশ্চয়তা মিলছে না বলে খবরাখবরে বলা হচ্ছে। এখন সিদ্ধান্ত নিজের আর চিকিৎসকদের পরামর্শের, সিদ্ধান্ত এখন আপনার। আমরা শুধু প্রাপ্ত সংবাদটুকুই পরিবেশন করছি, দায় দায়িত্ব নিচ্ছি না। রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান পোটোম্যাক থেকে পদ্মা গঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই। আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিন। সালাম, নমস্কার, শুভরাত্রি। ক্রীড়াঙ্গন সংবাদ উপস্থাপন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। ক্রীড়াঙ্গন সংবাদে রয়েছে বিশ্বকাপ ক্রিকেটের খবর। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আগামীকাল খেলবে আফগানিস্তানের বিপক্ষে সাউদাম্পটনের মাঠে, এবং সেখানে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সুব্রত ববি। সুব্রত ববি, আপনাকে স্বাগত জানাচ্ছি।
হ্যাঁ, শুনতে পাচ্ছি।
এবং রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু। ইউসুফ ভাই, কেমন আছেন?
ভালো, আসসালামু আলাইকুম।
আজকে যে খেলাটি চলছে এই মুহূর্তে বিশ্বকাপে, তার স্কোরটি একটু বলে নিতে চাই। পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা, এই দুই দলের মধ্যে খেলা চলছে। সেই খেলায় প্রথমে পাকিস্তান ব্যাট করতে নেমে 308 রান করেছে 50 ওভারে, 308। তার ভেতরে উদ্বোধনী দুই ব্যাটসম্যান ইমামুল হক এবং ফাকর জামান 44 রান করেছেন দুজনেই, এবং 69 রান করেছেন বাবর আজম, এবং সর্বোচ্চ রান করেছেন হারিস সোহেল 89 রান মাত্র 59 বলে, 9টি বাউন্ডারি, 3টি ছক্কা। এবং এরপরে দক্ষিণ আফ্রিকা এখন ব্যাট করছে। এখানে জানিয়ে রাখি যে দক্ষিণ আফ্রিকার পক্ষে বোলারদের মধ্যে এনজিডি, তিনি 3টি উইকেট নিয়েছেন এবং 2টি উইকেট নিয়েছেন ইমরান তাহির, 10 ওভার বল করেছেন 41 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন আজকের খেলায় পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার খেলায়। প্রথমেই ইউসুফ ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি খেলা দেখছেন এই মুহূর্তে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। দক্ষিণ আফ্রিকা 190 করেছে 5 উইকেটে, 191 5 উইকেটে, 40 ওভার খেলা হয়ে গেছে, 40 ওভার 2 বল। আজকের খেলা সম্পর্কে আপনার কি মনে হচ্ছে?
দেখেন, এই খেলাটা জন্য মানে খুবই টাফ খেলা হয়ে পড়েছে এই স্টেজে, কারণ ওরা প্রেসারে আছে, আপনার রান রেটটা বেড়ে গেছে, টপ অর্ডার 5টা ব্যাটসম্যান আউট হয়ে গেছে, এবং আজকে যদি পাকিস্তান 5টা ক্যাচ ড্রপ না করতো তাহলে হয়তো খেলাটা শেষ হয়ে যেত। যার জন্য আমি মনে করি দ্যাট পাকিস্তান টিমের বোলিং আজকে এক্সেপশনাল বোলিং হয়েছে। মোহাম্মদ আমির বিশেষ করে, হু হ্যাজ প্রুভ টু বি প্রবাবলি দ্য বেস্ট ফাস্ট বোলার ইন দিস ওয়ার্ল্ড কাপ, এবং শাদাব খান আজকে খুব ভালো বল করেছে। তো এটা সাউথ আফ্রিকার জন্য খুব টাফ ম্যাচ, এটা জেতা ভেরি ডিফিকাল্ট।
সুব্রত বাবু, আপনি সাউদাম্পটনে আছেন, এই মাঠেই আফগানিস্তান ভারতের বিপক্ষে খেলেছে এবং আগামীকাল বাংলাদেশের বিপক্ষে খেলবে। বাংলাদেশ দলের যে আজকে প্রেস ব্রিফিং ছিল, স্টিভ রোডস বাংলাদেশ দলের কোচ, তিনি কথা বলেছেন। আজকে স্টিভ রোডস কি বললেন?
স্টিভ রোডস কে আসলে অনেকগুলি প্রশ্ন করা হয়েছিল, যার মধ্যে জানেন যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের যখনই কোনো ম্যাচ হয় আর তখন আসলে চলে আসে হচ্ছে বাংলাদেশের ব্যাটিং ভার্সেস আফগানিস্তানের স্পিন, সেই প্রসঙ্গটাই বেশি হাইলাইটেড ছিল। এবং খুব স্বাভাবিকভাবেই স্টিভ রোডস মোহাম্মদ নবী, রাশিদ খান এবং মুজিবুর রহমানের বোলিং এর প্রশংসা করেছেন। আবার একই সঙ্গে কিন্তু এটিও জানিয়েছেন যে তারা বিশ্বমানের বোলার হতে পারে কিন্তু বাংলাদেশ আসলে তাদেরকে নিয়ে আলাদা রকম কোনো ভাবে ভয় পাচ্ছে না। যেটি মানে এর আগে মোহাম্মদ মিথুন, আমরা গতকাল তার সঙ্গে কথা বলেছিলাম, বাংলাদেশের ব্যাটসম্যান, তিনিও কিন্তু একই রকম ইঙ্গিত দিয়েছেন যে আসলে যখন ব্যাটসম্যানরা পিক ফর্মে থাকে তখন পেস বল বা স্পিন বল এটা খুব একটা ম্যাটার করে না। এই বিষয়টি সামনে এসছে, আবার সামনে এসছে সাইফুদ্দিনের বিষয়টি, ইঞ্জুরির বিষয়টি। আজকে প্র্যাকটিস চলাকালে একদম শেষের দিকে, প্র্যাকটিসের শেষের দিকে একটা ইন্টারভিউ দিচ্ছিলেন মাঠের মধ্যে মিরাজ, সে মুহূর্তে ব্যাটিং করছিলেন নেটে সাব্বির রহমান, তার শটটা মাথায় লাগে মিরাজের, তিনি ছোটখাটো মানে ইনজুর্ড বলা যেতে পারে বা মাথায় ব্যথা পান। আমরা তৎক্ষণাৎ দেখি যে আপনার ড্রেসিং রুম থেকে সবাই ছুটে যায়, বাট ভালো খবর যেটা হচ্ছে সেটি হচ্ছে যে তার ব্যথাটা খুব একটা গুরুতর নয়। এবং সাইফুদ্দিনকে আমরা আজকে প্র্যাকটিস করতে দেখেছি খুব চনমনে ভাবে, যিনি আগের ম্যাচে খেলতে পারেননি ইঞ্জুরির কারণে, এবং যদিও সেই ইঞ্জুরির বিষয়টি নিয়ে অনেক কানাঘুষা আছে যে তার ইঞ্জুরিটি এমন গুরুতর ছিল না, সে চাইলে খেলতে পারতো, এরকম নানা রকম বিষয় আশা ছিল, সেই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। এইটা স্টিভ রোডস তাকে সাপোর্ট করার চেষ্টা করেছেন, তিনি বলেছেন যে না, এইরকম ধরনের খবর আসলে সত্যি নয়, সে সত্যিকার অর্থেই আসলে খেলার মতো পরিস্থিতি তার ছিল না, যে কারণে তিনি আগের ম্যাচটি খেলতে পারেননি।
আপনি মোসাদ্দেকের কথা বলছেন
যে নেক্সট ম্যাচে তাকে পাওয়া যেতে পারে,
আপনি কি মোসাদ্দেকের কথা বলছেন?
না, এটি আমি সাইফুদ্দিনের কথা বলছিলাম।
আর
মোসাদ্দেক তিনি তার রিকভারি করেছেন এবং খুব সম্ভবত তিনি আগামীকালের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলছেন।
আচ্ছা, সাইফুদ্দিনের ইনজুরি আসলে কতটা গুরুতর ছিল সেটা নিয়ে একটুখানি প্রশ্ন ছিল, এবং সাইফুদ্দিনের পরিবর্তে আমরা দেখলাম যে রুবেল খেললেন গত খেলায়, এবং এই খেলায় সাইফুদ্দিন হয়তো খেলবেন এবং মোসাদ্দেক খেলবেন, সাব্বির হয়তো বাদ যাবে, এরকম মনে হচ্ছে নাকি?
হ্যাঁ, যদি আসলে দুটি প্লেয়ার ইনক্লুড হয়, কারণ আপনি জানেন যে এই মুহূর্তে মানে বোলিং এ কিন্তু সাইফুদ্দিন বেস্ট অপশন বাংলাদেশের জন্য, কারণ তিনি একমাত্র বোলার বাংলাদেশের যিনি এখনো পর্যন্ত 9 উইকেট নিয়েছে। তো একটা ক্রিকেটার যখন ফর্মে থাকেন তখন কিন্তু দলটাকে পিক করতে চায়, কিন্তু বিষয়টি হচ্ছে যেটি তার যে পিঠের ব্যথার কথা বলা হয়েছে যে কারণে তিনি অস্ট্রেলিয়া ম্যাচ মিস করেছেন, এবং দলের ভিতরে এই বিষয়গুলি নিয়ে একটু আমার কাছে যতটুকু আমি ব্যক্তিগতভাবে দেখেছি এক ধরনের কনফিউশন অ্যারাইজ হয়েছে, সেই জায়গাটা থেকে বলা মুশকিল যে আসলে তাকে খেলাবে কিনা। যদি কালকে তিনি খেলেন অফকোর্স আপনার একজনকে তো ছুটে যেতে হবে এবং সেই সম্ভাবনাটা বেশি হচ্ছে রুবেল হোসেনের, এবং মোসাদ্দেক হোসেন যদি খেলেন ফেরেন তাহলে মোসাদ্দেক হোসেনের জায়গায় আসলে রিপ্লেসমেন্ট হয়েছিল সাব্বির রহমানের, সাব্বির রহমানকে বের হতে হবে আর কি। যদি এরকম
ইউসুফ ভাই আপনি শুনলেন যে বাংলাদেশ দলে কি রকম পরিবর্তন আসতে পারে আগামীকাল, আপনি আফগানিস্তানের মতো একটা দলের বিরুদ্ধে বাংলাদেশ দলের কোন কোন দিকগুলোর দিকে নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়?
দেখেন, শুধু আফগানিস্তান না, আপনি যে কোনো টিমের বিরুদ্ধে খেলেন আপনাকে রিগার্ডলেস অফ দি কান্ট্রি আপনাকে ম্যাচটা সিরিয়াসলি নিতে হবে, কারণ এটা ওয়ান ডে ক্রিকেট, যে কোনো দল যে কোনো দলকে হারাতে পারে অন এ গিভেন ডে, এবং সেটা আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপে এবং ইভেন ওয়ার্ম আপ ম্যাচেসেও। আপনারা আফগানিস্তান পাকিস্তানকে হারিয়েছে, আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছি, আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, আবার দেখেন শ্রীলঙ্কা আবার ইংল্যান্ডকে হারিয়েছে। সো যে কোনো দল, ইট ডিপেন্ডস অন দ্য টিম দ্যাট ইজ রেডি টু কাম আউট অ্যান্ড প্লে অন দ্যাট পার্টিকুলার ডে। এখন আফগানিস্তানের কথা আমি বলি, আফগানিস্তান কিন্তু ইজ এ ডেঞ্জারাস টিম, ওরা কালকের ম্যাচটা জিততে পারত, আমি মনে করি ওদের স্ট্র্যাটেজি ব্যাটিংয়ে ভুল ছিল, কারণ ওরা যদি তাদের নর্মাল খেলাটা খেলতো তাহলে হয়তো ম্যাচটা খুব সহজে জিততে পারতো। সেটা হচ্ছে ওদের নর্মাল ব্যাটিং অ্যাপ্রোচটা, দে আর এগ্রেসিভ, আপনি যখন একটা লো টোটাল আপনি চেজ করেন এবং এগেনস্ট ওয়ান অফ দি বেস্ট বোলিং ইউনিটস ইন দ্য ওয়ার্ল্ড কাপ, আপনি যদি সেই বোলিং ইউনিটকে আপনি যদি অপরচুনিটি দেন টু to take control of the match, তাহলে কিন্তু it becomes difficult. So ওরা ভেবেছিল যে আমরা যদি 50 ওভার ব্যাটিং করি তাহলে আমরা ম্যাচটা জিতবো, কিন্তু 50 ওভার ব্যাটিং তো না, আপনার তো উইকেট থাকতে হবে. So overall I thought Afzal's batting approach was wrong. এবং আমি মনে করি কালকে, তো দেয়ারফর আমি বলবো বাংলাদেশ হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল এবং দে হ্যাভ টু বি ভেরি সিরিয়াস. আমাদের স্ট্রেংথ হচ্ছে ব্যাটিং, দ্যাট ইজ আওয়ার স্ট্রেংথ. আমাদের ব্যাটিং হ্যাজ কাম অফ এইজ এবং এই ওয়ার্ল্ড কাপে আমাদের ব্যাটিংটা যে কোনো দলের ব্যাটিং এর সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি. ইট হ্যাজ বিন প্রুভেড, আমরা চেজ ভালো করেছি, প্রথমে ব্যাট কেউ রান করেছি. দেয়ারফর ব্যাটিং যদি আমরা ভালো করি, লেটস সি ইফ উই ক্যান গেট এনিথিং ক্লোজ টু 300 বা 300 প্লাস, দেন আফগানিস্তানকে আমরা ধরতে পারবো.
ইউসুফ ভাই, জি, এটা আপনি যথার্থই বলেছেন যে বাংলাদেশের ব্যাটিং শক্তিশালী, কিন্তু ছোট ছোট ভুলও তো বাংলাদেশের ব্যাটিং এ হচ্ছে.
আমি সেই কথা, আমাদের স্ট্র্যাটেজি যেগুলো হয়, আমাদের যেগুলো ভুলগুলো, দেখেন আমরা ম্যাচ অনেক ম্যাচ খেলেছি যেগুলো আমাদের জেতা উচিত ছিল, নিউজিল্যান্ড, আমরা ছোট ছোট ভুল করি. Nobody talks about the small mistakes, the small errors, which are critical. যেমন ধরেন নিউজিল্যান্ডের খেলার সময় কেন উইলিয়ামসের রান আউট, আন্ডার নো সার্কামস্টান্সেস বেসিক ক্রিকেট বলে যে ইফ ইউ আর ফিল্ডিং অ্যান্ড রিট্রিভিং, একটা বল, একটা ফিল্ডার যখন বল থ্রো করে ইউ হ্যাভ টু বি বিহাইন্ড দ্য স্টাম্প, মুশফিক স্টাম্পের সামনে দাঁড়িয়ে, আই ডোন্ট নো হোয়ার হি লার্ন দিস, কিন্তু বেসিক ক্রিকেট স্টাম্পের পিছনে সবসময় একটা বোলার বলেন বা উইকেট কিপার বলেন বা একটা ফিল্ডার বলেন যখন কালেক্ট করবে হি হ্যাজ টু বি বিহাইন্ড দ্য স্টাম্প, এবং এটা নানা কারণ আছে. এক নম্বর হচ্ছে সে ফিল্ডারকে দেখছে থ্রোটা কোথায় আসতেছে, ইফ ইট ইজ ডাইরেক্টলি হিটিং হি ক্যান লিভ ইট, হি ক্যান সি দ্য রানার যে কত দূর আছে, এবং হি ইজ রাইট বিহাইন্ড অন টপ অফ দ্য স্টাম্প, ইট ইজ কুইকার টু গেট দ্য রান আউট. সো অনেক কারণে আমরা ছোট ছোট ভুল করি. আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতের বিরুদ্ধে আমরা চার ওভার চারটা রান, চার বল ছিল এক রান, উই কুড নট স্কোর. সেরকম অনেক ছোট ছোট আমরা মিস্টেক করি যেগুলো আমরা যদি ঠিকভাবে আমরা ইমপ্লিমেন্ট করি, অ্যান্ড ইফ উই আর এরার ফ্রি, দেন বাংলাদেশ উইল বিকাম আ ডিফিকাল্ট টিম টু বিট, কারণ আমাদের বোলিং সাইডটা উইক. আমাদের অ্যাকচুয়াল স্ট্রাইক বোলার কিন্তু ধরতে গেলে একটা, উইচ ইজ শাকিব, হি ইজ আওয়ার মেইন স্ট্রাইক বোলার, মিডল অর্ডার থেকে কন্ট্রোল করে. মুস্তাফিজুর উইল গেট উইকেটস অন হিজ ডে, কিন্তু আমরা ডিপেন্ড করি সাকিবের বোলিংটা মিডল ওভারস ম্যানেজ করার জন্য. সো আমাদের বোলিং ডিপার্টমেন্টটা উইক, এবং এই উইকনেসটা নিয়েই আমাদের কিন্তু ম্যাচ জিততে হবে. সো উই হ্যাভ টু স্ট্রেংথেন দি আদার টু সাইড, উইচ ইজ ব্যাটিং অ্যান্ড ফিল্ডিং. সো বাট আফগানিস্তানকে উই শুড উইন, উই আর ইন গ্রেট ফর্ম, আমাদের ব্যাটিং ইজ ক্লিকিং. আমার মনে হয় না দ্যাট, মানে যে কোনো রেজাল্ট তো এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, বাট অন পেপার উই আর আ স্ট্রঙ্গার সাইড, উই আর আ কনফিডেন্ট সাইড, উই শুড উইন.
সুব্রত ববি, আপনি যে প্রেস ব্রিফিং এ ছিলেন সংবাদ সম্মেলনে, সেখানে তো আফগানিস্তানের অধিনায়ক এসেছিলেন, তিনি কি বললেন?
আমি একটু ইউসুফ ভাইয়ের সঙ্গে অ্যাড করতে চাই আফগানিস্তানের অধিনায়ক কথা ওই প্রসঙ্গটা আসার আগে. সাউদাম্পটনের এই মাঠটা কিন্তু আগের যে পাঁচটা ম্যাচে বাংলাদেশ খেলেছে সেই মাঠগুলো থেকে কিন্তু আকারে বেশ বড়, এবং জানেন যে আমি যে তিনজন স্পিনারের কথা বলছি, এই স্পিন অ্যাটাক বিশ্বের কিন্তু এখন ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক. সো সেই সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে বিগ শট খেলাটা. এখানে সেই জায়গাটা থেকে বাংলাদেশের রানিং বিটুইন দ্য উইকেট কিন্তু খুব ভালো হতে হবে, কারণ এখানে আসলে যেই সব জায়গায় আসলে এক রানের একটু বেশি হওয়ার সম্ভব, অর্থাৎ দেড় রান হওয়ার সম্ভাবনা পসিবিলিটি থাকবে, সেটাকে কিন্তু দুই করতে হবে, দুই যেটা তিনের সম্ভাবনা আছে সেটাকে কিন্তু তিন করতে হবে, অর্থাৎ এই জিনিসগুলোকে কিন্তু বাংলাদেশকে ক্যাপিটালাইজ করতে হবে. এবং দেখেন প্রায় প্রতি ম্যাচেই কিন্তু বাংলাদেশ দলে একজন না একজন ব্যাটসম্যান রান আউট হচ্ছে, অর্থাৎ এই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাইন্ড অফ ল্যাকিংস রয়েছে.
নিশ্চয়ই আমাদের সময় হাতে মাত্র 30 সেকেন্ড, একটু সংক্ষেপে.
হ্যাঁ, যদি আপনি আফগানিস্তানের অধিনায়কের কথা বলেন, আফগানিস্তানের অধিনায়ক একটা কথাই বলেছেন, তারা আসলে একটা জয়ের জন্য খুব মুখিয়ে আছে, এবং তারা বরাবরই যেটি করে বাংলাদেশকে তাদের একটা টার্গেট থাকে. এবং বাংলাদেশ এবং আফগানিস্তানের সাত ম্যাচের পরিসংখ্যান যদি দেখেন, চারটা ম্যাচ বাংলাদেশ জিতেছে, তিনটা আফগানিস্তান. সো তারা এক্সপেক্ট করছে যে একটা কম্পিটিটিভ ম্যাচ হবে, এবং তিনি এইটুকু বলেছেন বাংলাদেশ ভালো দল, বাট দে আর ক্যাপাবল টু বিট বাংলাদেশ.
ধন্যবাদ সুব্রত ভাবি. ইউসুফ ভাই, উপসংহারে আপনি কিছু যোগ করবেন?
না, ও যেটা বলেছে ঠিকই বলেছে, 300 রান উইল হ্যাপেন ইফ ব্যাটসম্যান রোটেট দ্য স্ট্রাইক, ওডিআই ক্রিকেটে কিন্তু রোটেশন অফ স্ট্রাইক ইজ ক্রিটিক্যাল। আপনি দুই নিতে হবে না, আপনি যদি একও নেন ইউ উইল গেট ব্যাড বলস টু হিট ফোর, কারণ গ্যাপস অনেক থাকে।
দেখা যাক কালকে সাদামটনের মাঠে বাংলাদেশ আফগানিস্তানের খেলায় কি হয়। দক্ষিণ আফ্রিকা 6 উইকেট পড়ে গেছে 213 রানে, খেলা এখনো চলছে। আজকের খেলার খবর এ পর্যন্ত। ইউসুফ ভাই, সুব্রত বাবু, আপনাদের দুজনকেই ধন্যবাদ।
ধন্যবাদ।
আর এখন সবশেষে রোজকার মতো যথারীতি সংবাদ শিরোনাম।
ধন্যবাদ। ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধর্মীয় স্বাধীনতা রিপোর্টে সমালোচনার প্রতিবাদ করেছে ভারত। ওই রিপোর্টে বলা হয়েছে, ভারতে গরুর পবিত্রতা রক্ষার জন্য নানান সহিংস পথ অবলম্বন করার কারণে মুসলমান ও খ্রিস্টান সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় সমস্যায় পড়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে প্রতিবাদ জানিয়ে বলেছে, কোনো বিদেশি সরকারের এ নিয়ে কথা বলবার অধিকার নেই। ক্যাম্বোডিয়ার উপকূলবর্তী শহর শিহান কৌভিলে এক নির্মাণাধীন ভবন ধসে অন্তত 17 জন নির্মাণ কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছে 24 জন। কতজন নিখোঁজ আছে তা এখনও জানা যায়নি। ভবনটি ধসার সময় 7-তলা ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ কর্মীরা ঘুমোচ্ছিলেন। যারা বেঁচে গেছেন তারা জানান, 50-60 জন কর্মী ওই ভবনেই বসবাস করতেন। ভবনটি একজন চীনা বিনিয়োগকারীর কন্ডোমিনিয়াম নির্মাণের প্রকল্প। পুলিশ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৌরিতানিয়ার প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী মোহাম্মদ ওল্ড ঘজনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কর্তৃপক্ষ সিইএনআই বলেছে, 62 বছর বয়সী সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইউপিআর প্রার্থী ঘজনি 51.1% ভোট পেয়েছেন। তিনি শিল্পায়নের মাধ্যমে দেশে চাকুরির সংস্থান করা এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়িয়ে দেশকে সমৃদ্ধ করবার প্রতিশ্রুতি দিয়েছেন। সংবিধান অনুযায়ী বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ ওল্ড আজিজ 5 বছর টার্ম শেষ করে দায়িত্ব ছেড়ে দেবেন এবং নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন। শনিবারের নির্বাচনের মধ্যে দিয়ে মৌরিতানিয়ার প্রথমবার গণতান্ত্রিক পদ্ধতিতে দায়িত্ব হস্তান্তর হতে যাচ্ছে। হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করবার জবাবে ইরানের বিরুদ্ধে সেনা অভিযান না করার প্রেসিডেন্ট ট্রাম্পের শেষ মুহূর্তের সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের দুর্বলতা না ভাবার ব্যাপারে সাবধান করেছে যুক্তরাষ্ট্র। জেরুজালেমে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইরান বা অন্য কেউ শত্রু মনোভাবাপন্ন হয়ে যুক্তরাষ্ট্রের বিচক্ষণতা এবং দূরদর্শিতাকে যেন দুর্বলতা না ভাবে। যুক্তরাষ্ট্রের কাগজপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান আরও কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়ার আকস্মিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ডেমোক্রেটদের অনুরোধে আমরা অবৈধ অভিবাসীদের বহিষ্কার 2 সপ্তাহ পিছিয়ে দিচ্ছি এবং দেখছি ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে আশ্রয় প্রার্থনা ও দক্ষিণ সীমান্তের ত্রুটিগুলো দূর করবার ক্ষেত্রে কোনো অর্থপূর্ণ সমঝোতা হয় কিনা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় এবং বহিষ্কারের একটি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছিল। তারই প্রেক্ষিতে শুক্রবার রাতে হাউস স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং বিষয়টি নিয়ে আলোচনার সময় চেয়ে অভিযান দেরিতে করবার অনুরোধ জানিয়েছিলেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি ব্যক্তিগত চিঠি পেয়েছেন। কোরিয়ান সংবাদ মাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে বিষণ্ন কিম হোয়াইট হাউসের লেটার হেড দিয়ে ধরা ওই চিঠি ধরে বসে আছেন। রিপোর্টে বলা হয়, কিম ওই চিঠির বিষয়বস্তুকে চমৎকার বলে মন্তব্য করেছেন, তবে বিষয়বস্তু কী ছিল বিস্তারিত বলা হয়নি। ইথিওপিয়ার আমহারা স্টেটে এক সেনা অভ্যুত্থানের চেষ্টাকালে দেশটির সেনাপ্রধানকে শনিবার তার দেহরক্ষী গুলি করে হত্যা করেছে। সিয়েরা মেকোনেনের দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে, তবে যে জেনারেল কু করেছে তাকে গ্রেপ্তার করা হয়নি। তুরস্কের ইস্তাম্বুলে চলছে রবিবার নির্বাচন।
আর এখন পালা শেষ করবার পালা আজকের মতো। আজকের অনুষ্ঠানে স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন আইদান উৎকু, সাইফুল আলম মাসুদ আজকে ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধান করলেন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সালাম, নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.